ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فِي فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحس صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছু অবশিষ্ট থাকবে না, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রকাশ্য হুঁশিয়ারি। হামাস নেতারা কাতারে অবস্থান করছেন, দোহা ত্যাগের পরিকল্পনা নেই, গণমাধ্যমের খবর নাকচ করে সংগঠনটির বিবৃতি। দুই সহপাঠীর মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের মতো সড়ক বন্ধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, 4 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। এবং ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ তেহরানে হাজার হাজার শ্রমিকের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইরানকে তাদের সামনে নতজান করা এবং তাদেরকে পুরোপুরি অনুসরণে বাধ্য করা। কিন্তু ইতিহাস ঐতিহ্যের অধিকারী মহান ইরানি জাতি ও ইসলামী প্রজাতন্ত্র গুন্ডামি ও বাড়াবাড়ির সামনে নত হবে না এবং নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে। শ্রম ও শ্রমিক সপ্তাহ উপলক্ষে আজ সর্বোচ্চ নেতার সঙ্গে শ্রমিকদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা বহু বছর ধরে আমেরিকা এবং ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন। তাদের নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি? তারা পারমাণবিক অস্ত্র এবং মানবাধিকারের কথা বলছে, এটা মিথ্যাচার, এগুলো কিছু নয়, সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে, এই কথা বলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদী কারা? গাজাবাসীরা সন্ত্রাসী? সর্বোচ্চ নেতা আরও বলেন, বস্তুবাদী বিশ্বে শ্রমিককে নাট বল্টু বা যন্ত্র হিসেবে দেখা হয়, কিন্তু ইসলাম ধর্মে এমনটি নয়। ইসলাম ধর্ম একজন শ্রমিককে যেভাবে দেখে এবং একজন শ্রমিককে যেভাবে মূল্যায়ন করে তার মূলে রয়েছে কাজকে গুরুত্বপূর্ণ বলে মনে করা। তিনি আরও বলেন, আমেরিকা ও ইউরোপের মতে গাজার জনগণ সন্ত্রাসী, একটি বদমাইশ, দখলদার ও অবৈধ সরকার মাত্র 6 মাসে প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে, এর মধ্যে শিশু রয়েছে কয়েক হাজার। এরপরও তারা সন্ত্রাসী নয়, কিন্তু যারা প্রতিনিয়ত বোমা হামলার মধ্যে রয়েছে তারা সন্ত্রাসী। ইহুদিবাদে ইসরায়েল ক্ষেত খামার ও ঘর বাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে যাতে উপশহর নির্মাণ করতে পারে। ফিলিস্তিনিরা তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া বাড়িটি রক্ষার চেষ্টা করছে। সে কিভাবে সন্ত্রাসী হতে পারে? তারাই সন্ত্রাসী যারা তাদের উপর বোমা বর্ষণ করছে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আরেকটি ভুল করে তাহলে তাকে বিধ্বংসী জবাব দেওয়া হবে। পাকিস্তান সফররত প্রেসিডেন্ট রাইসি মঙ্গলবার লাহোরের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি বা জিসিইউতে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সিরিয়া ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা জবাবে গত ১৩ এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সে কথা স্মরণ করেন রাইসি। তিনি বলেন, সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী সরকার দামেস্ককে যে আগ্রাসন চালিয়েছিল তার জন্য তেল আবিবকে শাস্তি দেওয়া হয়েছে। এরপর তিনি সাফ জানিয়ে দেন, ইহুদিবাদী সরকার যদি আরেকবার কোনো ভুল করে এবং ইরানি ভূখণ্ডে আগ্রাসন চালায় তাহলে এবার পরিস্থিতি হবে সম্পূর্ণ আলাদা এবং সেক্ষেত্রে ইসরায়েলের কতটুকু অবশিষ্ট থাকবে তা বলা মুশকিল। আগে থেকে ঘোষণা দিয়ে গত ১৩ এপ্রিল ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফিস স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তার দেশ যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার প্রভাব মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে পড়েছে। গতকাল রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি এবং সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি উপস্থিত ছিলেন। জেনারেল বাকেরি বলেন, ইসরায়েলের স্পর্শকাতর এলাকা এবং সামরিক ঘাঁটিগুলোতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর এই অঞ্চলের পরিস্থিতি বদলে গেছে। হামলার প্রশংসা করে তিনি একে বিজয়ী অভিযান বলেও উল্লেখ করেন। জেনারেল বাকেরি বলেন, এই হামলা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দেশের জনগণের ইচ্ছা শক্তিকে তুলে ধরেছে। তিনি জোর দিয়ে বলেন, এই হামলার কৌশলগত প্রভাব মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক পর্যায়ে পড়েছে। এর আগে ২১ এপ্রিল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনেই রাজধানী ইরানের শীর্ষ পর্যায়ে সামরিক কমান্ডারদের এক সমাবেশে বলেছেন, দেশের সামরিক বাহিনী এই হামলার মধ্য দিয়ে সামরিক শক্তির একটি প্রশংসনীয় চিত্র দেখিয়েছে। নিরাপত্তা বিষয়ক দুটি সম্মেলনের যোগ্যতে রাশিয়া সফরে গেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান। তিনি গতকাল সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে পৌঁছালে রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি তাকে স্বাগত জানান। রাশিয়ার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাট্রুশেভের আমন্ত্রণে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। রাশিয়া সফরে সেন্ট পিটার্সবার্গ নিরাপত্তা ফোরামে যোগ দেবেন আহমাদিয়ান। ওই ফোরামে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি ব্রিক্স জোটের নিরাপত্তা প্রধানদের এক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সব কর্মকর্তার সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হবেন। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে পৌঁছে আহমাদিয়ান বলেছেন, রাশিয়ায় অনুষ্ঠিত দুটি নিরাপত্তা সম্মেলনে তিনি ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজাবাসী ফিলিস্তিনিদের দুর্দশার কথা তুলে ধরবেন। এছাড়া সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ইসরায়েল যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে সে কথাও তুলে ধরার চেষ্টা করবেন আহমাদিয়ান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তর কাতার থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হচ্ছে বলে পশ্চিমা গণমাধ্যম যে গুজব ছড়িয়েছে তা প্রত্যাখ্যান করেছে হামাস। লেবাননের সংগঠনটির গণমাধ্যম বিষয়ক মুখপাত্র ওয়ালিদ আল কিলানি বলেছেন, হামাসের শীর্ষ নেতারা কাতারে অবস্থান করছেন এবং দেশকে ত্যাগ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি আল আরাবিয়া নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে বলেন, কাতার থেকে দপ্তর সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়নি হামাস। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গত শনিবার এক প্রতিবেদনে দাবি করে, কাতারের রাজধানী দোহা থেকে নিজের রাজনৈতিক দপ্তর সরিয়ে নেওয়ার জন্য হামাস অন্তত দুটি দেশের সঙ্গে আলোচনা করেছে। কথিত কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানায়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় হামাসকে নমনীয় হওয়ার জন্য কাতার ও মিশর চাপ সৃষ্টি করার পর সংগঠনটি দোহা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল দাবি করে, হামাস যদি কাতার ত্যাগ করে তাহলে গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠা কিংবা হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্তির আলোচনা ভেঙে যেতে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে ২৫ মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। দুই সহপাঠীর মৃত্যুর ঘটনায় আজ বুধবারও তৃতীয় দিনের মতো চট্টগ্রাম কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা চুয়েট শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় চুয়েটের মূল ফটকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের অংশ বন্ধ করে দেওয়া হয়। গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। তারা দশ দফা দাবি আবার তুলে ধরে বলেন, বাস মালিক সমিতি ক্ষতিপূরণ বাবদ ২,০০,০০০ করে দেওয়ার কথা বলেছে, এ টাকা ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হল। নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ২ কোটি টাকা করে ৪ কোটি টাকা দিতে হবে। লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আজ দলের রাজ্যসভার নেতা অখিলেশের কাকা রামগোপাল যাদব একথা জানিয়েছেন। রামগোপাল বুধবার বলেন, আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে লোকসভা ভোটে কনৌজ আসন থেকে লড়বেন অখিলেশ। ২০০০ সালে উপনির্বাচনে জিতে প্রথম কনৌজ থেকে সংসদ সদস্য হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মোলায়েম সিং যাদবের পুত্র অখিলেশ। ২০০৪ এবং ২০০৯ লোকসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। মোলায়েমও একদা ওই কেন্দ্রের এমপি ছিলেন। প্রসঙ্গত, লোকসভা ভোটে রামগোপালের ছেলে অক্ষয় এবার ফিরোজাবাদ থেকেও এসপির প্রার্থী। অখিলেশের স্ত্রী ডিম্পল ২০১২ সালের উপনির্বাচনে এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতেছিলেন কনৌজ থেকে। উত্তর কোরিয়া বলেছে দক্ষিণ কোরিয়ার সাথে মিলে মার্কিন সামরিক বাহিনী যে মহড়া চালাচ্ছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক অশান্তির মধ্যে পড়েছে। উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং উং দক্ষিণ কোরিয়া ও আমেরিকার পাঁচ দিনব্যাপী যৌথ মহড়ার সমালোচনা করে আজ একথা বলেছেন। তিনি বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনীকে সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে তৈরি করব। গতকাল সকালের দিকে উত্তর কোরিয়া নিউক্লিয়ার ট্রিগার সিস্টেম পরীক্ষার মধ্য দিয়ে শত্রুর পক্ষ থেকে পরমাণু হামলা মোকাবেলার উপর মহড়া চালিয়েছে। এরপর উত্তর কোরীয় নেতার বোন এসব কথা বললেন। গতকালের ওই নিউক্লিয়ার ট্রিগার মহড়ার সময় উত্তর কোরিয়া পূর্ব উপকূল লক্ষ্য করে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। আমেরিকা যখন কোরীয় উপদ্বীপ এলাকায় নিজের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন তখন উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র মহড়া চালায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন তার প্রশাসন চলতি সপ্তাহে নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করবে। এর আওতায় যত তাড়াতাড়ি সম্ভব অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া ৯,০০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাশ হয়েছে, যার মধ্যে ৬,১০০ কোটি ডলার দেওয়া হবে ইউক্রেনকে। বাকি অর্থ যাবে ইহুদিবাদী ইসরায়েল ও তাইওয়ানে। গতকাল এই বিল মার্কিন সিনেটও পাশ হয়েছে। বিলের পক্ষে ৭৯ জন সিনেটর ভোট দেন আর বিরোধিতা করেন ১৮ জন। এই পদক্ষেপের মধ্য দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে যে অচল অবস্থা চলে আসছিল তার অবসান হল। সিনেটে বিল পাশের পর প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, বিলটি আমার টেবিলে আসার সাথে সাথেই আমি তাতে সই করে আইনে পরিণত করব এবং শীঘ্রই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেব যাতে আমরা দ্রুত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠাতে পারি। আমেরিকা ইউক্রেনকে যে নতুন সামরিক সহায়তা দিতে যাচ্ছে তাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যাপক পরিমাণে ভারী গোলাবারুদ থাকছে। এর পাশাপাশি থাকবে সাঁজোয়া যান এবং অন্যান্য যন্ত্র। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন শীঘ্রই তার দেশ আরও উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে। রাশিয়ার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাই এখন মস্কোর কাছে অগ্রাধিকার পাচ্ছে। শৈগু বলেন, স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী পানসির সিস্টেম দ্বিগুণ করা হবে। এই সিস্টেমে স্বয়ংক্রিয় কামান এবং ক্ষেপণাস্ত্র থাকে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধে এই ব্যবস্থা অসাধারণ ভূমিকা পালন করেছে। সের্গেই শৈগু বলেন, চলতি বছরেই রাশিয়ার সশস্ত্র বাহিনী অতি উন্নত মানের S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাবে। এই ব্যবস্থা বিমান এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারে। S-500 সম্পর্কে খুব বেশি জানা না গেলেও রাশিয়া এর মধ্যে জানিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে। এছাড়া শত্রুর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে আঘাত করতে পারবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ বিশ্ব সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফ্রিকার সাহেল অঞ্চলের ঘটনাপ্রবাহ, পশ্চিমা আধিপত্যের ক্রমাবনতি এবং রাশিয়া, ইরান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরেছে, যা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠারই সুসংবাদ দিচ্ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
আফ্রিকার সাহেল অঞ্চলের ঘটনাপ্রবাহ, পশ্চিমা আধিপত্যের ক্রমাবনতি এবং ওই অঞ্চলে রাশিয়া, ইরান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরছে, যা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠারই সুসংবাদ দিচ্ছে। আফ্রিকা মহাদেশ জুড়ে পাশ্চাত্যের পুতুল সরকারগুলোর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এবং মালি, বুর্কিনাফাসো এবং নাইজার সহ সাহেলীয় অঞ্চলের দেশগুলির জোট আফ্রিকান প্রতিরোধের অক্ষ গঠনের অগ্রগামী শক্তি হতে পারে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিরোধে নানা অক্ষ বা জোট গড়ে ওঠার ঘটনা এক দীর্ঘমেয়াদী ক্রিয়া প্রতিক্রিয়ার ফল, যা কয়েক মেরুকেন্দ্রিক নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম করছে। পশ্চিমা আধিপত্যবাদের মোকাবেলায় প্রতিরোধ ও কয়েক মেরুকেন্দ্রিক নয়া বিশ্ব ব্যবস্থার অভ্যুদয় পুরোপুরি পরস্পরের পরিপূরক। বর্তমানে পশ্চিম এশিয়ায় আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে যে প্রতিরোধ অক্ষ রয়েছে, তা আফ্রিকার সাহেলীয় অঞ্চলের দেশগুলোর জন্য প্রতিরোধের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। আফ্রিকার এইসব দেশের মধ্যে গোটা পশ্চিম থেকে পূর্ব আফ্রিকার নানা দেশ, যেমন সেনেগাল, মালি, বুর্কিনাফাসো ও নাইজার থেকে চাদ, সুদান ও ইরিত্রিয়ার নাম উল্লেখযোগ্য। গত 24 মার্চ সেনেগালের সাধারণ নির্বাচনে 44 বছর বয়সী বাসিরো দিওমাই ফায়ের ভূমিধস বিজয় দেশটিতে এক নতুন যুগের সূচনা করেছে। তিনি আফ্রিকার হতদরিদ্র শ্রেণীর সমর্থক নেতা হিসেবে ফ্রান্সের ক্রিয়োনক ম্যাকি স্যালকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। দৃশ্যত এই পরিবর্তন ভূ অর্থনৈতিক। সেনেগাল তেল ও গ্যাস উৎপাদক গুরুত্বপূর্ণ দেশ, ফায় এখন খনিজ ও জ্বালানি বিষয়ক চুক্তিগুলোর বিষয়ে নতুন করে আলোচনা করতে চান ব্রিটিশ পেট্রোলিয়াম ও অ্যাভেন্ডার মাইনিং কোম্পানি সহ বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে। এছাড়াও তিনি ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ফরাসি মুদ্রা ফ্রাঙ্ক ও ফ্রান্সের ঔপনিবেশিক CFA নামক মুদ্রা সিস্টেম থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন, যা 14টি আফ্রিকান দেশে প্রচলিত। এমনকি তিনি ফ্রান্সের নব্য উপনিবেশবাদের জোয়াল থেকে বেরিয়ে আসতে নতুন মুদ্রা চালুরও চিন্তা ভাবনা করছেন। উল্লেখ্য, ফ্রান্সের প্রধান বাণিজ্য শরিক হল সেনেগাল। ফায় চীনের সঙ্গে সমান দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে বাণিজ্য শরিক হতে আগ্রহী। সম্প্রতি 3টি সাহেলীয় দেশের ঐক্যজোট গঠন প্যারিসের জন্য একের পর এক বেশ কয়েকটি অপমানজনক বিপর্যয়ের ধারায় বড় ধরনের নতুন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। এই জোট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ। আর তা স্পষ্ট হয়েছে নাইজারের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতার লক্ষণীয় ব্যর্থতার ঘটনায়। স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের আশপাশের দেশগুলি রাশিয়া এবং আফ্রিকার মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি যথাযথ মনোযোগ দেয়নি, যার মধ্যে সাহেল থেকে শুরু করে নতুন জোট ব্রিক্সের আফ্রিকান সদস্য মিশর ও ইথিওপিয়া পর্যন্ত সমস্ত মূল খেলোয়াড়ই রয়েছে। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, মার্কিন সরকার এখন নাইজার থেকে তার সেনা সরিয়ে নেয়ার সময়সীমা ঘোষণা করতে বাধ্য, এই দেশটির সঙ্গে তার সামরিক সহযোগিতার চুক্তি বাতিল হয়ে যাওয়ায়। পেন্টাগন সামরিক প্রশিক্ষণের অজুহাত দেখিয়ে এই অঞ্চলে আর সেনা উপস্থিতি বজায় রাখতে পারবে না। এই অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটি নির্মাণে মার্কিন সরকার ব্যয় করেছিল $15 কোটি। নাইজার থেকে খুব শীঘ্রই 1000 মার্কিন সেনা সরিয়ে নিতে চাপের মুখে রয়েছে ওয়াশিংটন। এই 2টি ঘাঁটি হাতছাড়া করার অর্থ হল ইরান ও রাশিয়ার সঙ্গে নাইজারের ঘনিষ্ঠতা এবং বাবুল মন্দা প্রণালীর উপর নজরদারির জন্য যা ছিল বেশ জরুরি। গত জানুয়ারি মাসে নাইজারের এক বিশাল প্রতিনিধি দল মস্কো সফর করেছে। আফ্রিকা মহাদেশে পাশ্চাত্যের পুতুল সরকারগুলো ক্ষমতা হারাতে থাকায় এবং কয়েকটি নতুন দেশে নতুন সরকারের নেতৃত্বে প্রতিরোধ অক্ষ ও সাহেল জোট গড়ে ওঠার পাশাপাশি রাশিয়ার কূটনৈতিক ও চীনের বাণিজ্য তৎপরতা বেড়ে যাওয়ায় কয়েক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা জোরদারের পথ সুগম হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না, ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রকাশ্য হুঁশিয়ারি। হামাস নেতারা কাতারে অবস্থান করছেন, দোহা ত্যাগের পরিকল্পনা নেই, গণমাধ্যমের খবর নাকচ করে সংগঠনটির বিবৃতি। দুই সহপাঠীর মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের মতো সড়ক বন্ধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, 4 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। এবং ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে চলুন পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম গ্রানওয়ারি